بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مقبول فيهما كثير من الناس، الصحة والفراغ. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك. الحديث. محترم و مکرم بھائی دوستو، اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی، اللہ پاک اپنا کے بوں اما کے اللہ پاکر گھر مسجد مدھے اشار ایبوں بشار توفیق دیئسن، এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অনেক নিয়ামত দান করছেন, এত দিছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি আমরা গণনা করি শেষ করা যাবে না। মাননা একটু উপরে উঠে যাবে। প্রত্যেকটা মানুষের সাথে এত নিয়ামত, যে নিয়ামতকে আমরা গণনা করলে শেষ করতে পারব না, কেউ পারবে না। যে যেই অবস্থায় আছে ওই অবস্থার মধ্যে আল্লাহ পাকের এত নিয়ামত। এখন একজন বলতে পারে যে আমি তো অসুস্থ। ভাই অসুস্থ আছো, কিন্তু এছাড়াও তারও নিয়ামত আছে, আর তোমার থেকে অনেক বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা অবস্থার উপরে খুশি থাকা দরকার, যে আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে এই অবস্থায় রাখছে। ব্যবসা বাণিজ্য কম, আর একজনের তো আরো কম, আর একজন তো আত্মগোপনে চলে গেছে, আমি তো তাতে যাইনি। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের নিয়ামতকে সামনে রাখতে হবে। বলা হয় যেই ব্যক্তি নিয়ামতকে সামনে রাখবে, নিয়ামত দেনেওয়ালার সাথে তার সম্পর্ক থাকবে। নিয়ামত দেনেওয়ালাকে আল্লাহ, নিয়ামতকে যে স্মরণ করবে মুনিমের সাথে সম্পর্ক থাকবে, আর যে আল্লাহর এই নিয়ামতকে ভুলে যাবে তখন মুনিম নিয়ামত দেনেওয়ালার সাথে সম্পর্ক থাকবে না। আর একটা মানুষের সবচেয়ে খারাপ অবস্থা হল নিয়ামত দিল যে তার সাথে সম্পর্ক না থাকা। আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে, যার ভাত খাও তার গুণ গাও, মহিলাদেরকে বলে না, স্বামীর ভাত খায় গুণ গায় কার? আর একজনের, ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো আপনি এবং আমি প্রত্যেকটা মুহূর্ত কার নিয়ামতের ভিতর ডুবা? আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের ভিতর ডুবা। আমার ঘরটা আমাকে কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছেন। আমার বাড়িটা আমাকে কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। আমাকে যে চলাফেরা করার শক্তি আমাকে কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। আমি এই যে চোখ দিয়ে দেখে আমি হাঁটতেছি, চোখটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। গাড়ি আল্লাহ দিয়েছেন। এরকম প্রত্যেকটা জিনিস কে দিয়েছেন? আল্লাহ। আর এত দিয়েছেন, এত দিয়েছেন, আল্লাহ বলেন, আমার বান্দা তুমি যদি গণনা করতে যাও তাহলে গণনা করে আমার নিয়ামত রাশিকে তুমি খতম করতে পারবো না। তো আমার ভাই দোস্ত, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমি যে হাদিস শরীফ আপনাদের মাঝে পড়লাম, এই হাদিসের মধ্যে রসুল বলেন যে আমার উম্মতেরা দুইটা নেয়ামত এমন, যেই দুইটা নেয়ামতের মধ্যে অনেক মানুষ ধোকার মধ্যে, কিসের মধ্যে? ধোকার মধ্যে। সেই নেয়ামতের যেইভাবে মূল্যায়ন করা দরকার সেইভাবে মূল্যায়ন করে না, একজন না অনেক, কাসির মানে অনেক মানুষ, তার ভিতরে আমি আছি এক নম্বরে, আপনাদের ভিতরে কেউ থাকতে পারে। নেয়ামতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস, আল্লাহ রাসূল বলেন যে দুইটা নেয়ামত যার মধ্যে অনেক মানুষ ধোকার মধ্যে, সেই নেয়ামতের ভিতর থেকে এক নম্বর নেয়ামত হল আস-সিহাত, সুস্থতা। কি নেয়ামত? সুস্থতা। একটা মানুষ সুস্থ, তার আর কিছু দরকার নাই, সুস্থ। এখন এই সুস্থতা কত বড় নেয়ামত, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যার ক্যান্সার হয়ে গেছে, সব আছে কি নাই? সুস্থতা নাই, টাকা আছে, দুনিয়ার দিক দিয়ে প্রোটোকল দিচ্ছে, সম্মান আছে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব কি দিচ্ছে, পুলিশে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে, সবকিছু ঠিক, কিন্তু নাই কি? সুস্থতা নাই। কি আছে? কিছুই নাই, কিছুই নাই। এই যে আমি আসলাম এখন উমরার থেকে, আল্লাহ, ওই ফ্লাইটেই একজন মানুষ ছিলেন আমাদের পরিচিত, সালাউদ্দিন সাহেব, শ্যামপুরের আছে না, এমপি ছিলেন সালাউদ্দিন সাহেব, উনি ছিলেন, ওনার ছেলে যে নির্বাচন করছে, এবং আমার মনে হয় আমাদের ঢাকা দক্ষিণের দায়িত্বশীলদের ভিতর থেকে একজন বিএনপির, ও ছিল, আরো দুই তিনজনকে নিয়ে গেছে বাবার খেদমতের জন্য। তো সালাউদ্দিন সাহেবকে অসুস্থের পর আমি কালকেই দেখলাম, ওই ফ্লাইটেই দেখছি, এয়ারপোর্টে দেখছি, এয়ারপোর্ট থেকে ফ্লাইটে একই ইসের ভিতরে ছিলাম, আর বারবার তাকে দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় বয়ানে যাইতাম, সে সভাপতি থাকতো বা কিছু থাকতো, কালকে দেখলাম চুল দাড়ি পড়ে গেছে, কেমন দিলে তো পড়ে যায় তাই না? ওই এয়ারপোর্টেও বাবার নিয়ে যাচ্ছিল পেশাব করাইতে, এ করাইতে, ও করাইতে, প্লেনের ভিতরও ও আ শব্দ করতেছিল। টাকা আছে, এখানে আসছে ভিআইপি লাউঞ্জে চলে গেছে, ভিআইপি হিসেবে আসছে, আসছে না নিতে, গাড়ি আসছে না, লোকজন আসছে। ওই যে আমাদের আর এক এমপি সাহেব আসলেন, কি নাম, এই যে চিকিৎসা করে আসলেন, মির্জা আব্বাস সাহেব আসলেন না, সব আছে, অনেক টাকা আছে, নাই কি? হ্যাঁ, সুস্থতা নাই। এই জন্য কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন আর তার কিছু না থাকে, সবচেয়ে বড় নেয়ামত তার নিকটে আছে। আমি অসুস্থ বর্তমানে, আমি অনেক কিছু পারতাম, এখন কিছুই পারি না। তো সবচেয়ে বড় নেয়ামত হল আমার ভাই দোস্ত সুস্থতা। এজন্য আমার রসুল বলেন, নেয়ামাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, অনেক মানুষ ধোকার মধ্যে। দুইটা নেয়ামতের মধ্যে দুইটা নেয়ামত পাইও তার মূল্য দেয় না। তার ভিতরে এক নম্বর হল সেহাত সুস্থতা। এই জন্য আমরা যারা সুস্থ আছি এই সুস্থতার নেয়ামত মূল্য দিতে হবে, সুস্থতাকে কাজে লাগাইতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, বুঝলেন নেই। আর আমার রসুল বলেন, এই সুস্থতাকে যদি কোনো ব্যক্তি কাজে লাগায় আর যা যা করণীয় সব করে, অসুস্থ যদি হয়ে যায় আর অসুস্থতার কারণে সেই কাজ সে করতে পারে না, আমার রসুল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দা যখন সুস্থ ছিল ও নফল পড়ছে, তেলাওয়াত করছে, জিকির করছে, এখন পারে না। কি কারণে পারে না? অসুস্থতার কারণে পারে না। এই জন্য ওই সুস্থ অবস্থা যা যা করত সব তার নামে লিখতে থাকো। ফেরেশতাদেরকে কি করেন, লেখানো বন্ধ করে দেন না, বরং কি বলেন, লিখতে থাক। করতেছে না, নফল পড়তে পারতেছে না, তেলাওয়াত করতে পারতেছে না, অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারতেছে না। আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাকে আল্লাহ বলে দেন যে এর নামে লিখতে থাকো, কারণ সে সুস্থ তার মূল্য দিছে। আমি যখন সুস্থ রাখছিলাম তখন সে এগুলোকে কাজে লাগাইছে, অথবা এখন অসুস্থতার কারণে পারে না, এই জন্য খবরদার তার লেখা বন্ধ করে না, তার নামে নেকি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। এই জন্য আমার ভাই দোস্ত, আমার রসুল বলেন পাঁচটা জিনিস তোমার নিকটে থাকা অবস্থায় এর মূল্য দাও, একদিন নাও থাকতে পারে, একদিন থাকবে না, এর আগেই তুমি ওই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, মূল্য দাও। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের মূল্য দাও পাঁচ জিনিস আসার পূর্বে। তার ভিতরে রসুল বলেন হায়াত একা কবলা মাউতিক, নম্বর এক হায়াত, নম্বর কি হায়াত কবলা মাউতিক, কারণ একদিন তোমার মৌত আসবে। কি আসবে? মৌত আসবে না কার কার? হায়াত মৌত, হায়াত মৌত। এখন আমাদের হায়াত আছে, একদিন কি আসবে? মৌত আসবে। রসুল বলেন যে এই হায়াতকে মূল্য দাও, হায়াতকে কাজে লাগাও, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহর ইবাদত করো, এটা যেন নষ্ট না হয়ে যায়। কারণ একদিন আসবে তোমার হায়াত থাকবে না, কি আসবে? মৌত আসবে, মরার পরে তুমি কিছুই করতে পারবে না। একজন মানুষ মনে করেন কোন মেয়ের উপরে পাগল হয়েছে, অনেক চেষ্টা করছে, দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু মরার পরে সেই মেয়ে যদি আইসা তাকে জড়ায়ও ধরা যায়, ভাইয়া আমি তুমি আমার জন্য পাগল ছিল, আমি তোমার নিকটে আসছি, এখন আমার বুকের সাথে তোমার বুক আদর করো, করতে পারবে? কিন্তু হায়াত থাকতে যদি সে আল্লাহর হুকুমকে মানে, তার দিকে না তাকায়, তাহলে সে সওয়াব পাবে। এখন সে স্পর্শ করতে পারে না, এখন তাকে দেখতে পারে না, মৌত হয়ে গেছে, কি হয়ে গেছে দেখতে পারে না। হায়াত থাকতে আল্লাহ যেটা বলছেন ওইটা মানো। তো এক নম্বর কাজ হল রসুল বলেন হায়াতকে গনিমত মনে করো মৌত আসার পূর্বে। সবাই তো মৌত আসবে না, এই হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জওয়ানি, কি শাবাব। আমি আজকে সকালবেলায় ফজরের পরে বলতেছিলাম যে এক সময় আমার ছিল দুই মনকে আমি দুই হাতে উঠিয়ে নিয়ে দিতে পারতাম, এখন নিজেই তো উঠতে পারি না। তো জওয়ানি হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় যে জওয়ানি যৌবনকাল এইটার দাম দুনিয়ার মানুষের নিকটেও আছে আল্লাহর নিকটেও আছে। দুনিয়ার মানুষের চাকরি দেয় জওয়ানদেরকে দেয় না বুড়োদেরকে দেয়, সৈনিক ডিপার্টমেন্টের চাকরি দেখিয়েলে। আর আমরা খালি জওয়ানি রাখছি শয়তানি করার জন্য, আর বুড়ো হলে তসবিহ হাতে লয়। জওয়ানিতে যা করার সব করে, তসবিহ হাতে লয় কখন? বুড়ো হইলে। অর্থাৎ তসবিহ হাতে নেওয়া দরকার জওয়ানিতে। জওয়ানিতে তসবিহ হাতে নিলে কয় যায় এরপর কোন ছায়া পড়ছে, কোন হুজুরের ছায়া পড়ছে। বেটা তোর এখন কি দাঁড়িয়ে রাখার সময় হয়েছে? তোর কি এখন তসবিহ হাতে নিয়ে ঘুরে বেড়ানোর সময় হয়েছে? আরে সময় তো এখন বেটা, সময় হয়েছে মানে কি? বুড়ো হলে তো সবই ঠিক হয়, পারে না তাই করে না, এখন পারে তারপরেও করে না, এইটা না আল্লাহর নিকটে দাম। দর জওয়ানি তওবা করদান সেবা এ পয়গম্বারি। বলা হয় যে জওয়ান বয়সে ইবাদত করা, আল্লাহর হয়ে যাওয়া, তওবা তিল্লা করা, আল্লাহর হয়ে যাওয়া, সেবা এ পয়গম্বারি, এটা পয়গম্বরের খাসরাত, নবীদের খাসরাত। কোন নবী জওয়ান বয়সে উল্টাপাল্টা করছে? বুড়া হয়ে নবী উৎপেচের মাইছে? সব নবী জওয়ান বয়সে থেকে আল্লাহর আবেদিত। বক্তে পীরি গুর্গে জালেম হামশাবাদ পরহেজগারি। বাঘ দেখছে না বাঘ? তো বাঘ বুড়ো হয়ে গেলে জঙ্গলের কোনায় যে বসে তো আমি পীরসাব হয়ে গেছি, কাঁদাবে? আর পীরসাব হয়েছে কে? হাঁটতে পারে না, চলতে পারে না, তা কোনায় বসে থাকা ছাড়া কোনো উপায় আছে? জওয়ানিতে নামাজ পড়ে না, যা মুচ্ছে তাই করে, শয়তানি বদমাশি সব করে। বুড়ো হয়ে গেছে এখন হজ উমরা করে আইসা অনেকে সুফিসাব হয়ে গেছে। আরে ভাই সুফিসাব না হয় তুমি করবা কি? এই অবস্থায় যদি তুমি সিনেমা হলে যাও, মানুষটি বলবে যে আঙ্কেল এখানে একটা মেয়ের দিকে তাকাও, কি বলবে? আঙ্কেল আপনার মেয়ে নাই, আপনি আমার দিকে খারাপ দৃষ্টি দেখাই দিচ্ছেন কেন? সেও বলবে। তার অর্থ হল যখন শক্তি আছে আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে, যখন ওই শক্তিকে ব্যবহার না করবে কার ভয়ে? আল্লাহর ভয়ে, তখন এই জিনিসকে আল্লাহ পাক পছন্দ করেন। আর এই জওয়ানকে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দান করবেন। সাত প্রকার মানুষকে হাশরের ময়দানে ওই ভয়াবহ জায়গার মধ্যে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দিবেন। তার ভিতর থেকে এক ব্যক্তি সব বন্য সব ইবাদতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতের ভিতর লাগাই দিয়েছে। তো রসুল বলেন শাবাবাকা কবলা হারামিক, এই তোমার বার্ধক্যতা আসবে, এই বার্ধক্যতা আসার আগে জওয়ানিকে মূল্যায়ন করো, জওয়ানিকে কাজে লাগাও, এই জওয়ানিকে যদি তুমি কাজে লাগাও তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, কি হয়ে যাবে? আল্লাহর আরশ পাকের ছায়া পাবা, দুনিয়ার ভিতরে ইজ্জত পাবা, আখেরাতে জান্নাত পাবা। যদি যৌবন কালকে আল্লাহর ইবাদতে লাগাই দিতে পারো, তো রসুল বলেন হায়াত, হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হল জওয়ানি। এই জন্য আজকে এই যে দেখেন যুবকরা কত জাল্লা নাফরমানি করে, আমাদের কোন ছেলেবেলেও যদি দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়, দাড়ি রাখে, বর্তমানে দেখা যায় মেয়ে দিতে চায় না, অনেক মেয়েরা বিয়ে বসতে চায় না, তাই না? দাড়ি রাখছে, আঙ্কেলের সাথে বিয়ে বসবো না। অথচ যে আল্লাহকে ভয় করে না সে কাউকে ভয় করে না, মনে রাখবেন। কারে তার অর্থ যে আল্লাহর হয় না সে কারো হয় না। তো জওয়ানিতে যদি আল্লাহর না হয় মনে রাখবা সে তোমার হক আদায় করবে না, আর জওয়ানিতে যে আল্লাহর হয়ে যায় বাপ মার হক আদায় করে, আল্লাহর হক আদায় করবে সে বাপ মার হক আদায় করবে। এই জন্য আমি ওই অনেকদিন আগে একবার শুনতেছিলাম, তখন এই বিবিসির খবরই তো, আহরার হুসেন নামে এক ভদ্রলোক ছিল যে রিপোর্টিং করতে, ওনার রিপোর্ট, উনি সার্ভে করছেন পুরো বাংলাদেশে যত ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আছে তারা বাপ মার সবচেয়ে বড় নাফরমান। কার? বাপ মার অবাধ্য, বাপ মা পরিশান, হুজুরদের নিকট যায়, হুজুর আমার ছেলেটার জন্য কিছু পড়ে ফুঁদে দেন তো, কথা শুনে নেওয়া, মানে মারতে চায়, মারে। আল্লাহ তো বাপ মারে মানে না, এ বেশিরভাগ কারা? শিক্ষিত হইল না অশিক্ষিত হইল? শিক্ষিত কেমন শিক্ষিত? ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, ও লেভেল পড়ে, এ লেভেল পড়ে, বুঝেন নাই? কারণ কি? ও আল্লাহরেও মানে না, কারণ আল্লাহকে মানা, রসুলকে মানা ওখানে শিখানো হয় না। যে আল্লাহকে মানবে না রসুলকে মানবে না সে বাপ মারে কি মানবে? বাপ মার এহসান আমার উপর বেশি না আল্লাহর এহসান বেশি? কি বলেন? তো যেই ব্যক্তি আল্লাহকে চিনবে না সে বাপ মারে কুত্তিকে চিনবে? ওই কি বুঝেন না, বোঝেন না যে কারে চিনবে না? আল্লাহকে চিনবে না সে বাপ্পাকে কিভাবে চিনবে? সে পাড়া প্রতিবেশীকে কিভাবে চিনবে? সে বিবি বাচ্চাকে কিভাবে চিনবে? যে আসল মালিককে চিনে না। এই জন্য আমার ভাই দোস্ত, আপনাকে এবং আমাকে সর্বপ্রথম দায়িত্ব হল আল্লাহকে চেনা। তো আল্লাহকে নিজের আওলাদকে, আপনি যদি চান যে আপনার আওলাদ আপনাকে চিনুক, আপনার আওলাদ আপনার খেদমত করুক, মালিকের সাথে পরিচয় করাই দিবেন। মালিককে? আল্লাহ। আল্লাহর সাথে পরিচয় করাই দিবেন। সেই জন্য কোন বাচ্চা কাচ্চা তাবলিগে গেল বা কোন আল্লাহওয়ালার নিকট গেল, দাড়ি রাখল, দিনদার হইল, মনে করেন না নষ্ট হয়েছে, আরে ও ভালো হয়েছে। নষ্ট হয়েছে না ভালো হয়েছে? এমন ভালো হয়েছে কারণ ও তো আল্লাহকে ভালোবাসে, আর সেই আল্লাহর হুকুম হল বাপ মাকে ভালোবাসা। দেখবেন বাপ মারে ভালোবাসবে, বাপ মার আদব করবে, বাপ মার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আল্লাহর সাথেই খারাপ ব্যবহার করে, আল্লাহরই গালি দেয়, নাউজুবিল্লাহ মিন জালিক, তো বাপ মারে কি আদর করবে? আরে তার নামে দোকান লিখে দেন আর ব্যবসা লিখে দেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জন্য কোন নেক মানুষ তারে পাবেন না সে বাপ মান্না ফরমান, কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই তুমি যদি আল্লাহকে পাইতে চাও বাপ মার সাথে সৎ ব্যবহার করো, তো তো আল্লাহকে পাওয়া দরকার। আল্লাহকে পাইতে হলে কার সাথে? বাপ্পার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকতারিম কবলা খামসান, খামসান কবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, কদর করো। এক নম্বর হায়াত, মৌত আসার আগে। কি আসার আগে? মৌত আসার আগে, যে কোনো সময় মৌত আসতে পারে। কি বলে আজকে সকালবেলা শুনলাম এক মৌলানা, অল্প বয়স, বড় বাচ্চাটার বয়স হল 8 বছর কেবল, তিনজন বাচ্চা, মাছের মোহতাম 40 বছর হবে না, 30-38 বছর বয়স, মাছে গেছে, মাছের থেকে বাসা আসছে, খানা দানা খাইছে, আঘাত করে বলছে যে আমার একটু ব্যথা করতেছে, অল্প বয়স, বাস ডাক্তারের নিকট নিতে নিতে ডাক্তার বলছে যে পথে কি হয়ে গেছে, ইন্তেকাল, বুঝছেন? এই যে বর্তমানে সৌদি আরব দেখেন, যারা সৌদি আরব থাকে অফিসে যায়, অফিসাররা বলে দেয় যে টিকিট রেডি, আপনি এয়ারপোর্টে চলে যান, ইয়াল্লাহ রুহ খালাস, খুরুজ নেহাই লাগাই দিছে, খুরুজ নেহাই মানে কি? আর সৌদি আরব আর ঢুকতে পারবে না। তো আমার পীর মুর্শিদ বলতেন যে আজকাল আমাদের একজেক্ট লাগতেছে কি, এমার্জেন্সি, কি এমার্জেন্সি। আগে যে মানুষ অসুস্থ হইত, বয়স হইত, তবাতিল্লা করত, আত্মীয় স্বজন আসত, মাপ টাপ চাইত, তার নিকটে লোক মাপ চাইত, তাই না? এমনকি মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ডাকতে দিত আমাদের বাবার একটু তওবা পড়ায় দেন, বলতো না? এখন যায় অফিসে ইসলামপুর, যাওয়ার সময় যায় তো হাইটা রিক্সায় গাড়িতে, আসবার সময় কান্দে করে নিয়ে আসে, নাকি রে ভাই? এরকম হইতেছে না, হইতেছে তো? এইটাকে মনে রাখতে হবে না, ভুলে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন ইকতানিম খামসান কাবলা খামসিন, হায়াতকে গনিমত মনে করো, এখন হায়াত আছে, মৌত আসার আগে। জওয়ানিকে গনিমত মনে করো, বার্ধক্য তো আসার আগে, বার্ধক্য তো আসবে, কারণ মানুষের মধ্যে বার্ধক্য তো আসে বয়স বাড়ার কারণে। আর বয়স বাড়ার কারণ হল দুইটা, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য তার জায়গায় ঘুরতেছে চলতেছে, এর কারণে বয়স বাড়ে। এই জন্য মাস দুই প্রকার, একটা হল আরবি মাস, একটা হল ইংরেজি মাস। ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে হয়, আর আরবি মাস মহরম সফর দিয়ে হয়। ওর সম্পর্ক চন্দ্রের সাথে, এর সম্পর্ক কিসের সাথে? সূর্যের সাথে। চন্দ্র সূর্য যেহেতু চলতেছে, বয়সও কি দাঁড়াচ্ছে না, চলতেছে, আরবি ধরেন আর ইংরেজি ধরেন, চলতেছে, একদিন আসবে এ চলা বন্ধ হয়ে যাবে, মানুষের বয়সও যার যার জায়গায় থাকবে, দাঁড়ায় থাকবে, বাড়বে না। কথা কি বুঝতেছেন? কি বাড়বে না, বয়স বাড়বেও না কমবেও না। কিন্তু যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য ঘুরতে থাকবে ততদিন পর্যন্ত বয়স বাড়তে থাকবে। ধনী হোক গরিব হোক, টাকাওয়ালা হোক রিক্সাওয়ালা হোক, ঠেকায় রাখার কোনো উপায় নাই। আছে আমাদের গ্যান্ডারিতে ধনী মানুষ আছে না, তাদের বয়স বাড়ে না কমে না, একখানি দাঁড়ায় থাকে। যে উনি ধনী মানুষ ওনার বয়স কমানোর কোন সুযোগ নাই, এরকম আছে চলতেছে। কারণ কারণ কেন চলতেছে, চন্দ্র এবং আরবি মাস ধরেন, ইংরেজি মাস ধরেন, যেহেতু চন্দ্র সূর্য চলতেছে বয়স তার গতিতে চলতেছে। বসে থাকেন, শুয়ে থাকেন, বাসায় থাকেন আর বিজনেস কেন্দ্রে থাকেন, যে কোনো জায়গায় থাকবেন চলতেছে। তারপর রসুল বলেন এখন তোমার জওয়ানি আছে, এই জওয়ানি থাকবে না, আসবে কি বার্ধক্যতা। বার্ধক্যতা আসলে কিছুই করতে পারবে না, তোমার উঠে দিতে দুইজনের সাহারা লাগবে, দুইজনে ধরে উঠে দিবে, জওয়ানে বসে ধরে উঠে দেওয়া লাগে। রসুল বলেন যে জওয়ানিকে ইবাদত মনে করো, জওয়ানিকে কাজে লাগাও ওই বার্ধক্যতা আসার আগে। এই যেখানে অনেক মানুষ বৃদ্ধ আছে না, এরা জওয়ান ছিল, এই জওয়ানরা, এই বৃদ্ধরা জওয়ান ছিল না, ছিল। এখন আজকে আমি জওয়ান, কালকে আমি হয়ে যাব কি বুড়া। তো রসুল বলেন যে এই বার্ধক্যতা আসবে, বার্ধক্যতা আসার আগেই জওয়ানিকে কাজে লাগাও। কাজে লাগাও কি, আল্লাহর হও, কার হও। আর এই জওয়ানিতে যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে আল্লাহর বন্ধু বানা নেবেন, আরশ পাকের ছায়া দান করবেন, আল্লাহ পাক জান্নাত দান করবেন। শাবাবাকা কবলা হারামিক, নম্বর দুই। নম্বর তিন, সেহাতাকা কবলা সুকনিক, সুস্থতা। এই সুস্থতাকে নিয়ামত মনে করো, এর মূল্য দাও অসুস্থতা আসার আগে। অসুস্থতা আসে না, ওই যে বললাম বিচারা সালাউদ্দিন সাহেব, আমি একজন তার মিসাল, অসুস্থ লাঠি লয়ে হাঁটি, শুধু লাঠিও যথেষ্ট না, লোক আরেকজন লাগে, অসুস্থ। একসময় ছিল সুস্থ, সে সুস্থ অবস্থায় যদি মূল্য দিতাম তাহলে ওই যে লাভ, কিরাম এই অসুস্থতার কারণে তেলাওয়াত যদি কম করতে পারি, জিকির করতে পারি না, নফল কম পড়তে পারি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন যে আমার বান্দা ওই সুস্থ অবস্থায় যা যা করত সব ওর নামে লিখতে থাকো, সব ওর নামে লিখতে থাকো। এই জন্য আল্লাহ যেরকম পেনশন দেন, এত পেনশন বিশ্বের আর কেউ দেয় না। হ্যাঁ, তার কারণ হল শুনেন, সরকারে তো দেয় যা দেয়, কতটুক দেয় কতটুক দেয় আল্লাহ জানে আর ওরা জানে, কিন্তু আল্লাহ পাক আমরা ইবাদত করি কয়দিন, আপনাদেরকে আমি শিখেছি যে আপনার এবং আমার ইবাদতের সময় কতটুক, যৌবন কাল অর্থাৎ সাবালে ঘর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কারো ২০ বছর, কারো ৩০ বছর, কারো ৪০ বছর, জান্নাত দিবেন আল্লাহ কয় বছরের জন্য, হ্যাঁ এর কারণ। এই জন্য শুনেন, নিয়তুল মুমিন খায়রু মিন আমালিহি, আমল করার সুযোগ আছে মাত্র ৩০ বছর, বাকি নিয়ত রাখতে হবে যে আমাকে যদি আল্লাহ তাআলা অনন্ত অসীম কালের জন্য হায়াত দেন, আমার পুরো হায়াতকে আমি আল্লাহর ইবাদতে লাগাই দেব। এটার নাম নিয়ত, এটার নাম কি নিয়ত। তো নিয়তের কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এরকম জান্নাত দান করবেন। আমল তো কয়েকদিনের রে ভাই, 20 বছর 30 বছরের আমল তো, 20 বছর 30 বছর আল্লাহ জান্নাত দিবেন, আবাদুল আবাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন। এজন্য নিয়ত রাখতে হবে ভাই, যারা আমরা আসি খালেস নিয়ত যে আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেন, 200 বছর হায়াত দেন, আমার পুরো জীবনটাকে আমি আল্লাহর দিনের পরে ব্যবহার করব। এরকম নিয়ত যখন করব, আল্লাহ যদি আমাকে টাকা দেন আমি এই করব এই করব এই করব, ভালো ভালো প্ল্যান করবেন, ভালো ভালো প্ল্যান করবেন। না থাকলে যে নাই, আরে নাই তা করতে পারতেছি না, থাকলে করব, এই নিয়ত যদি রাখা হয় তো করলে যে সব আল্লাহ পাক ওই নিয়তের কারণে সেই সব দান করবেন। জুবাইদা নাম শুনছেন না, হারুন রশিদ রহমতুল্লাহ আলার স্ত্রীর নাম ছিল। হারুন রশিদ ভালো মানুষ ছিলেন, ওনার স্ত্রী অনেক দান সৎকার করছেন আল্লাহর রাস্তায়। অনেক মহিলারা আছে কিপটা, স্বামী দিতে ছেলেও দিতে দেন, আরে ওগুলো রাখো তুমি, মাদ্রাসাদি বা মসজিদে দি বা দেও গা, অন্যখানতে দাও, বাসার থেকে পাবা না। আবার অনেকে আছে স্বামীরে কি করে উৎসাহ দেয়, আরে দাও আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বরকত দান করে, আছে না? দুই ধরনের মহিলাই পাওয়া যায়। তো আল্লাহ তালা ওই ধরনের মহিলা মিলে নে ভালো, তা নাহলে ওর পেট ভরবে না কিছুতেই, ওরে যতই দেন ওর কি হবে না। ওই আমার এক মুড়ি দিদি এখানে আসে কিনা জানি না, থাক তাকে এখানে আসছে, যাওয়ার আগে একবার আসছে, আবার আজকে আসছে হজরত। তার ইচ্ছা হল আলহামদুলিল্লাহ, উনি বলছেন যে হজরত গ্রামের থেকে আসছি, আল্লাহ পাক এখন শহরে জায়গা দিছে, জমি দিছে, সব কিছু দিছে, তা আমি চিন্তা করছি যে কিছু আমার ছেলেবেলে আমার মরার পরে কিছু করবে কি করবে না, তা আমি একটা পরিমাণ উনি আমাকে বলছেন যে এই পরিমাণ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, ওয়াকফ করে দিতে চাই। ওনার ছেলে মেয়ে স্ত্রী কেউ রাজি না, যাওয়ার আগে আসছে, সফরে যাওয়ার আগে আজকেও দেখলাম আসছে, রাজি না কেন? যে তোমার আমরা তোমার নামে যা করার আমরাই করব, তোমার আগে থেকে করে যাওয়া লাগবে না। আর তার এক চিন্তা আসছে যে আমার তো কিছুই ছিল না, আমার আল্লাহ আমারে সব দিছে এবং তাদের থাকার মতো সব কিছুর মতো ব্যবস্থা আমি করছি আলহামদুলিল্লাহ, আমি যা পারি আমার নিজের নামে কিছু করে যেতে চাই। ভালো নিয়ে তো আত্মীয়র পেট ভরবে না। হ্যাঁ কিছু লোক থাকে যারা আরো বেশি উৎসাহ দেয় যে আল্লাহ রাস্তায় দিবেন দেন, কিন্তু অধিকাংশ রাজি হয় না। আজকে আপনি আপনার বিবৃতিতে বলেন যে ম্যাডাম আমি তো ইচ্ছা করছি যে ফ্লাইট তো 4টা 5টা 8টা 10টা আছে, একটা আমি আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে যাব, ওর থেকে যে ভাড়া ভরে আসবে মাদ্রাসায় মসজিদে দিবে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ তোমার কিসে ধরছে, কোন মৌলবীর কথা শুনছে তুমি? মানে আখেরাতের কথা বললেই মৌলবীর কথা শুনে, অথচ আসল দুনিয়া না আসল আখেরাত। আজকে আমি সকালবেলায় ফজরের পরে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, একটা হলো আজ একটা হলো কাল, কয়দিন এলো? আজ কাল, কাল হলো কেয়ামত, বলে না কাল কেয়ামত, কাল কি কেয়ামত। তো আজ যারা কালকে স্মরণ রাখবে তারা ধন্য, যারা আজ কালকে স্মরণ রাখবে না ধ্বংস। সফল হওয়ার লাইন একটাই, আমার আধা ঘন্টা এবং তার থেকে বেশি একটা বয়ান হবে, শুনবেন। যারা কালকে স্মরণ রাখতে হবে, কবে এই কাল আসবে না কার কার, এই কাল আসবে না কার কার, সবাই আসবে। তো আজ যারা কালকে স্মরণ রাখবে, সফল তাদের জীবন, ধন্য তাদের জীবন। হুজুর হোক, ইন্ডাস্ট্রিওয়ালা হোক, ফ্যাক্টরিওয়ালা হোক, স্মরণ রাখবে কাকে? কালকে। যারা কালকে স্মরণ রাখবে না তারা ধ্বংস হয়ে যাবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, মানুষের টাকা মেরে খাবে। যারা কি স্মরণ রাখবে না? কাল স্মরণ রাখবে না। আর এই কাল আসবে সবাই রে ভাই বা, এই জন্য ভাগ্যবান মানুষ যারা আজ কালকে স্মরণ রাখে। যারা আজ কালকে স্মরণ রাখে না তারা ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, জান্নাত তাদের ভাগ্যে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ান তান্দুর মা কদ্দামাত লিগাদ, গাদ মানে কাল, কাল কি হবে এটা তুমি চিন্তা করো, কালের ফিকির করো। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেহাতাকা কবলা, তোমার সুস্থতাকে নেয়ামত মনে করো অসুস্থতা আসার আগে। কয়টা হল? তিনটা। হায়াতকে গনিমত মনে করো মৌত আসার আগে, জওয়ানিকে মূল্য দাও বার্ধক্যতা আসার আগে, সুস্থতাকে গনিমত মনে করো কি আসার আগে? অসুস্থ হওয়ার আগে। আর আমার রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফারাগাকা কবলা শুগলি, বর্তমানে তুমি অবসর আছো। ওই হাদিসের মধ্যে আল্লাহ দুইটা বলছেন, নিয়ামাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ ধোকার মধ্যে। তার ভিতরে দুইটা নিয়ামতের কথা বলছেন, একটা হল সুস্থতা আর একটা হল ফারাক, অবসরতা। এই যে অনেক মানুষ আছে মাশাআল্লাহ ছেলেপেলে বড় হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে দিয়ে দিছে, তারপরেও ওই হেলো হেলো না করলে তাদের ভালো লাগে না। হেলো হেলো করার দরকার কি? আল্লাহ যখন অবসরতা দিছেন কাজে লাগাও, আল্লাহর দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে যাও, গুণ আল্লাহওয়ালার সোহবতে চলে যাও, আল্লাহ টাকা দিতে হজ উমরা চলে যাও। হায় হায়, এই তারিখ বাইতুল্লাহ যাওয়ার পরে একটা আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা ঠিক, আল্লাহ রসুল প্রত্যেকটা কথা বলছেন সঠিক বলছেন, আল্লাহ রসুলের প্রত্যেক কথা 100% কারেক্ট। বাইতুল্লাহ শরীফের ওদিকে এখন বর্তমানে বিনোদন কেন্দ্র বানায় দিচ্ছে। আচ্ছা, বাইতুল্লাহ শরীফে যাওয়া দরকার ছিল, আল্লাহ রসুল দেখেন, আহ আমার পীর মুর্শিদ আজীব কথা বলতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে বাইতুল্লাহ আর রসুলুল্লাহ রওজা পাশাপাশি করে দিতে পারতেন না? পারতেন, কিন্তু বাইতুল্লাহ শরীফ থেকে মদিনা শরীফ অনেক দূরে না। আমার পীর মুর্শিদ বলতেন যে আল্লাহর বান্দা কষ্ট না পায়, আল্লাহর বান্দা কি না পায়? বাইতুল্লাহ শরীফে গেছে, রওজা শরীফ দেখতেছে, তখন এই আল্লাহর বান্দা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক হইতে হবে, তো আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক, দুজনের আশেক যখন হবে তখন দেখা যাবে এদিকে দেয়া এদিকে এদিকে টানাটানি ভিতরে পড়ে যাবে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন যে আল্লাহ দূরে দূরে করে দিচ্ছেন, মক্কা মুকাররমায় থাকবা, বাইতুল্লাহর উপরে ফেদা হও, মদিনা পাক যাবা, রসুলের রওজা আথার উপরে ফেদা হও। তো আল্লাহ তো আমাদের কষ্ট চান না, কিন্তু দুঃখজনক কথা হল মক্কা মুকাররমায় মদিনা পাকে এমন এমন জায়গা বর্তমানে বানাই দিছে, বাইতুল্লাহও থাকতে দিবে না, রসুলের রওজাও থাকতে দিবে না। ওই যে সমস্ত ঘোরাফেরার জায়গা, ওখানে নিয়ে যায় মানুষকে। যদিও নাম দিছে জিয়ারতে যাচ্ছি, জিয়ারত ভালো জায়গার করতে হয় না খারাপ জায়গার। ভালো জায়গার ভিতরে মূল্যায়ন করে বেশি ভালো জায়গা করতে হয় না কম ভালো জায়গার? বেশি ভালো জায়গা। তো বেশি ভালো কোনটা? বাইতুল্লাহ শরীফ, তারপরে রওজা শরীফ। কিন্তু দেখা গেল যে ওই হাদিসের হয়তো সাবিত আছে, হয়তো আল্লাহ রসুল ওখানে যে বসছেন, আরে তো আল্লাহ রসুল যেখানে শোয়া আছেন ওইখানে তুমি গেল না, বা গেলে একবার যাই আর সময় হইল না তোমার, আর তুমি ঘুরে বেড়াইলা এখানে ওখানে এখানে ওইখানে ঘুরে বেড়াইলা। আসলে এইটা হল শয়তানের ধোঁকা, তার ধোঁকা। এই জন্য আমি ডাইরেক্ট সফরে অনেককে বলছি যে বাবা রে, ঘোরাঘুরির জন্য তো কক্সবাজার আছে, সিলেট আছে, কিন্তু বাংলাদেশে মদিনা শরীফও নাই, বাংলাদেশে আল্লাহবাগের ঘরও নাই, রওজা শরীফও নাই, আল্লাহর বাইতুল্লাহ শরীফও নাই। এই জন্য এই ঘোরাঘুরি বাদ দিয়া এখানে যাও যেটা নাই। ঘোরাঘুরির জন্য তো দুনিয়ার অনেক জায়গা আছে, বিভিন্ন দেশ আছে, কিন্তু এই দুটো জিনিস বিশ্বের আর কোথাও নাই। বাইতুল্লাহ শরীফও নাই, রসুলের রওজা শরীফও নাই। তো বাইতুল্লাহ শরীফ থেকে রওজা শরীফ থেকে দিল খতম করে দেওয়ার জন্য, উঠিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার, সৌদি সরকার অনেক কিছু বানাই দিছে। এই খেলনা মেলনা, এই যে বাংলাদেশে আছে না বিভিন্ন জায়গায় খেলনা, ঘোরার জায়গা, এই ঘুরলে ঘুরলে দেয় কি কি দেয় না, এসব কিছু ওখানে বানাই দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিছুদিন আগে তো, এখন তো আগে, এখন আগে আরো বেশি করছে, প্রত্যেকে বাইতুল্লাহ শরীফ দেখলে চোখের ভিতর নূর আসে না অন্ধকার আসে? আর উলঙ্গ মেয়েদেরকে দেখলে, হ্যাঁ, তো মাতাফে বসে বসে বাইতুল্লাহ শরীফ দেখলেন, চোখের পানি ফেললেন, আর হোটেলের রুমে যাই টিভি ছেড়ে দিয়া নাচ গান ড্যান্স দেখলেন হারাম শরীফের মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ সব হোটেল ফাইভ স্টার করে দিচ্ছে, আর ফাইভ স্টার হোটেল হইতে যা যা ইন্টারন্যাশনাল রুল, ওই ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী সেটাকে ফাইভ স্টার বানাইতেছে, যা যা থাকা দরকার সব রাখতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার উম্মতের উপর এক সময় আসবে, ওলামায়ে কেরাম তারা হজ উমরা যাবে প্রসিদ্ধির জন্য। কি জন্য? হ্যাঁ, মশহুর হওয়ার জন্য, যে এই হুজুর 20 বার হজ করছে, যার কারণে বর্তমানে হুজুররাও বলা শুরু করে দিছে, কয় ভাই আমার তো 15 নম্বর হজ, আপনার কয় নম্বর? তোমার বলার দরকার কি কয় নম্বর হজ? তো বেশি হজ করলে প্রসিদ্ধ হয়, ওলামা কেরাম যাবে কিসের জন্য? প্রসিদ্ধির জন্য। ধনী লোক হজে যাবে আইয়াসি করার জন্য, কি করার জন্য? ফাইভ স্টার হোটেল নেয় এক একজন, আল্লাহ তালা মাফ করুক। একজন জিজ্ঞেস করলাম, যে সে নিজেই বলতেছিল, জিজ্ঞেস করো কি, যে হজরত আমাদের 80,000 টাকার প্যাকেজ, মানে আমাদের কয়েকজন 80,00,000 টাকার প্যাকেজ, কত? ফ্যামিলি সবাই আসছি, আমাদের প্যাকেজ হল 80,00,000 টাকা, এখানে ফাইভ স্টার হোটেল, ওখানে ফাইভ স্টার হোটেল, এই খাবার ওই খাবার এগুলো দিবে, কি বলেন? হজ উমরা গেছে না প্যাকেজ করতে গেছে? আহা, ধনী মানুষ যাবে আইএসসি করার জন্য, যে এই হ্যালো হ্যালো করতে করতে ভালো লাগছে না, চলো যাই একটু ঘুরে আসি, কোথায় যাইয়া ওখানেও যাইও কি করবে, যা করার তাই করবে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গরিব মানুষ যাবে, মধ্যবিত্ত যাবে ব্যবসা করার জন্য, কি করতে? কারণ সে চিন্তা করবে যদি যাই কিছু নিয়ে যাই কিছু নিয়ে আসি, টিকিটের টাকা উঠে যাবে, আবার সাথে কিছু কিনে থাকবে, লাভও থাকবে, তার কারণ চেকিং নাই, কি নাই চেকিং নাই, কি করতে যাবে ব্যবসা। আর গরিব মানুষ যাবে খয়রাত করতে, ভিক্ষে করতে। তো কয় প্রকার হইল? চার প্রকার। হুজুরা যাবে প্রসিদ্ধি অর্জন করার জন্য, ধনীরা যাবে আইয়াসি করতে, মধ্যবিত্ত যাবে ব্যবসা করতে, আর গরিব মানুষ যাবে হ্যাঁ ভিক্ষা করতে। তো আল্লাহর জন্য কে যাবে? কথা কি বুঝতেছেন? আল্লাহর জন্য কেউ যাবে না, অথচ ওখানে যাইতে হবে কার জন্য? ওখানে তো যাইতে হবে আল্লাহর দেওয়ানা হয়ে যাইতে হবে, কি হইয়া? কারণ হজ আর উমরা এগুলো আল্লাহর দেওয়ানাদের কিছু কাজ। কার কাজ? আল্লাহর যারা পাগল, ওই পাগলদেরকে যা করছে আল্লাহ ওই কাজগুলোকে হজ উমরাদের করে দিতে, যে আমার পাগলে করছে তুইও কর, আমার পাগল আসলটা করছে তুই নকল কর, এই নকলের কারণে আমি আসল বানায় পাগলের সাথে তোরে জান্নাত দিয়ে দিব। কথা কি বুঝে আসছে না? ওখানে তো যাইতে হবে আল্লাহর মহব্বত নিয়ে যাইতে হবে রে দোস্ত, ওখানে যাইতে হবে এই পাগলদের পাগলামি শিখতে, পাগলামি করতে, এইগুলো করতে তো না, এইখানে গড়ো ওইখানে গড়ো এই করো সেই করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, হায়াতকে গনিমত করো মৌত আসার আগে, যৌবনকে গনিমত মনে করো বার্ধক্যতা আসার আগে, সুস্থতাকে নিয়ামত মনে করো মূল্য দাও অসুস্থতা আসার আগে, আর এই তোমার অবসরতাকে মূল্য দাও, কারণ একদিন আসবে তুমি বিজি হয়ে যাবা, কি হয়ে যাবা? বিজি, ব্যস্ত, এত ব্যস্ত, হায় হায়, তিন দিনের জন্য তাবলিগে যাবে সময় নাই, কোন আল্লাহওয়ালার মজলিসে যাবে সময় নাই, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তো ব্যস্ততা আসার আগে অবসরতাকে কাজে লাগাও, যেটা রাসূল দুটো নিয়ামত করেছেন, নিয়ামতান মাগবুনুন ফীহিমা কাসীরু মিনান নাস, সেহাত অল ফারাগ, এক নম্বর সুস্থতা, আর একটা হল অবসরতা। অনেক বড় নিয়ামত দোস্ত, অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা অবসরতাকে কাটাই, টাইম পাস করি, কি করি? ওই টাইম পাস করে কোন জায়গায়? টিভি লাউঞ্জে, কোন জায়গায়? কোন জায়গায় অনুষ্ঠান হয়েছে, কয়ে যায় ভাই একটু যাইয়া টাইম পাস করে আসি, ভাই তোমার কাছে টাইম আছে কটুক যে পাস করবা তুমি? টাইম তো নাই রে বাবা, হা টাইম যে কত দামি, এইটাকে দাম দিলে তুমি দামি জায়গায় চলে যাবা, টাইমকে দাম দিলে দামি জায়গা কোথায়? জান্নাত। আর এই টাইমকে দাম না দিলে খারাপ জায়গা, নাম কি? জাহান্নাম। এই দুই জায়গায় যাওয়ার একটাই লাইন, টাইমকে মূল্যায়ন করা, টাইমকে মূল্যায়ন না করা। টাইমকে মূল্য দিবা, তুমি দামি হবা, দামি জায়গায় যাবা। টাইমকে মূল্য দিবা না, তার দাম দিবা না, তোমার দাম থাকবে না, জাহান্নামে যাবা। এই কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? তো আমার দোস্ত রসুল বলেন, ফরাকা কবলা শুকলে, তোমার এই অবসরতাকে তুমি মূল্য দাও, কারণ একদিন আসবে যে তুমি কি হয়ে যাবা, বিজি হয়ে যাবা, ব্যস্ত হয়ে যাবা, ব্যস্ততার কারণে তুমি আর কাজ করতে পারবা না। আর একটা কি বাবা, চারটে বললাম, আর একটা কি? গেনাকা কবলা ফকরিক, আজকে তোমার নিকটে টাকা আছে। এই যে অনেক মানুষের টাকা পয়সা আছে, হজে যায় না, কা যাবো এখনই হজে গেলে তারপরে আইসা তার এগুলো উল্টাপাল্টা করতে পারবো না, উল্টাপাল্টা কইরে তারপরে কি যাবে, হজে যাবে না, ওজুবিল্লাহ জানি। আরে আমার প্রিয় মুর্শিদ বলতেন, হজ একটা তওবা, তাই না? হজ মূলত কি? তো গুনা মানুষ ইচ্ছা করে করে, তওবা নিজের ইচ্ছায় হয় না, তওবা আল্লাহর ইচ্ছায় হয়, কার ইচ্ছায়? এই জন্য দেখবেন যে অনেক মানুষ টাকা পয়সা আছে অনেক, একজনের দেখবেন যে কলা বিক্রি করে, এই দুপকুলাতে কলা বিক্রি করতে। আমার বলছে হজ, আমি এবছর হজে যাব, একজন আমার হজে পাঠাবে, বলে মাশাআল্লাহ। আর একজনের ইসলামপুরে ব্যবসার কোনো অভাব নাই, কি হয় নাই, হজ নসিব হয় নাই, তারপরে ছেলে বেলে বদলি হজ করায় দেয়, কাজে আমার বাবার হজ ফরজ ছিল, করতে পারে নাই, বিজি ছিল, কি ছিল, ব্যস্ত ছিল, হজ করতে পারে নাই। অথচ আমার রসুল বলেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হল আর সে হজ করল না, আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, এতে আমার কিছু আসে যায় না। কে বলেন? হ্যাঁ, উনি কে? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত উম্মতকে কত ভালোবাসতেন, চোরের হাত কাটা যাইতেছে, রসুলের চোখে পানি, জিনাকারকে পাথর মারা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন হাল্লা সাতার তাহবি সৌভিক, তুমি তারে এটা গোপন কেন করল না, মালিককে বলতেছেন। কিন্তু সেখানে রসুল কি বলতেছেন, ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমার কি নাই, কোনো চিন্তা নাই। কোন ব্যক্তি? যেই ব্যক্তির উপরে হজ ফরজ হল আর হজ করল না। এই জন্য যাদের উপরে হজ ফরজ, এখন থেকেই নিবন্ধন করেন। এটা বলেন মেয়েটারে বিয়ে দিলই, ছেলেটারে বিয়ে দিলই, আর একটা ব্যবসা ধরছি, এই ব্যবসাটা একটু, হ্যাঁ, এর আগেই যদি আপনি চলে যান, যাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা নাই, কনফার্ম হয়ে গেছেন, এরকম কেউ আছেন? সুযোগ নাই। সম্ভাবনা আছে এবং কঠিন সম্ভাবনা আছে। এই জন্য যাদের উপর হজ ফরজ, হজ এখনো করেন নাই, এখন থেকে নিবন্ধন। এটুক মনে করেন না যে আমার যা মন চায় তাই করে টরে তারপরে যে হজ করে সব গুণা মাফ করে নেব, না, হজের দ্বারা সব গুণা মাফ হয় না, এটা হুজুরদের ভুল কথা। আমি আপনাদেরকে শিখিয়েছি যে হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আপনি কারো টাকা মেরে খেয়েছেন, কারো থেকে কাপড় বাকি নিছেন যে বিক্রি করে টাকা দিবে, আর দেন নাই, আর সে দেখাই দেন না, বুঝেন নাই, তো এটা কার হক, আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আপনার হজে যাওয়ার আগে তার টাকা দেওয়া জরুরি, অথবা হজ যদি করে থাকেন কবুল হওয়ার জন্য তার টাকা দেওয়া জরুরি, দশ টাকা হোক বিশ টাকা হোক। যত বড় লোক হন, কেয়ামতের দিন ধরা খাইলে ওই গরিবের হাতে ধরা খাবেন, কারো বাপের শক্তি নেই আপনাকে ছুটিতে পারবে। এই জন্য বান্দার হক নষ্ট করবেন না। ওই যে আমি বলছি না যে এক আল্লাহর বান্দা বুড়ো বসে আগে হতে যাইত, বোম্বাই যাইতে হইত, কোথায় যাইত না, ওদের যার সার্ধ তো বোম্বাই যাবে, তো ছেলে মেলে সবাই আর কি গ্রামের মানুষ নৌকায় করে নিয়ে যাচ্ছে, তো ওই বুড়া দেখছে যে একটা বোয়াল মাছ বসিতে, ওই বসি বাদ দিয়ে রাখতো না আগে, বোয়াল মাছ একটা বসিতে ধরা খাইছে, খুব লড়াচড়া করতেছে, লাভ দিচ্ছে, এখন কে এইটা ধর ল বাড়িল, আমার এই বোয়াল মাছ খাওয়া আমার খাইতে বলেছে দিদি। তো ছেলেরা বলছে যে বাবা তুমি তো হজে যাচ্ছ, হজ করে আসো ইনশাল্লাহ আমরা তোমার বোয়াল মাছ কিনে খাওয়াবো, না আমার খাওয়া তো অন্যের মাছ কেমন করে খাওয়া তুমি। তখন সেই বুড়ে অনেক রাগ হয়ে বলছে যে বেটা এই আমার জমি যদি যা কিছু দেখো সবগুলো অন্যের মিলেই খেলে লইছি, তো তোর আল্লাহ যদি হজের কারণে এগুলো সব মাফ করে দিতে পারে বোয়াল মাছের ডো মাফ করবে, চল বোয়াল মাছ খাওয়া। বুঝলেন নাই তো অনেকের ধারণা যে ব্যবসা বাণিজ্য যা আছে উল্টা পাল্টা, হজ করলে কি হয়ে যাবে সব মাফ হয়ে যাবে, না না হজ করলে মাফ হবে না, যার পাওনা তাকে দিতে হবে, বোনের পাওনা বোনে দিতে হবে, ভাইয়ের পাওনা ভাইকে দিতে হবে, বড় ভাই বাপের থেকে সব লেখে নিয়েছে নিজের নামে, এখন ভাইদেরকে দিতেও পারে না দিলেও দিতে পারে, বোনদেরটা লেখে লেছে বোঝেন নেই, ফুফেদেরকে দেয় নাই যায় নাই। কালকে একজন জিজ্ঞেস করছে হজরত বাড়ির জায়গা আর মাঠের জায়গা এটা আমরা কিভাবে ভাগ করব, আমরা তো বাড়িতে আসি বোনদেরকে বাড়ি দিতে চাই না। আমাকে ঠিক আছে বাড়ি দিতে চাও না, বাড়ির জায়গার একটা মূল্য আছে না, বাড়ির জায়গা 10,000 টাকা, মাঠের জায়গা 5,000 টাকা, পুরাটার মূল্য ধরো কি ধরো, তারপরে সেই মূল্য হিসেবে ভাগ করে সেই হিসেবে তাকে বেশি জায়গা দাও, তুমি এখানে বাড়িতে নিতে 5 কাঠা ওখানে 20 কাঠা দাও, ওখানে 20% দাও এখানে 5% বরাবর কি 20%, কিন্তু যে কোনো ভাবেই হোক বোনের হক বোনকে দিতে হবে, ফুপুর হক ফুপুকে দিতে হবে, মার হক মাকে দিতে হবে। আমাদের সমাজে মানুষ মরে গেলে তারা চিন্তা করে যে এখন এখন পর্যন্ত বাস কিছু হলো না আর বাঘাবাগির কথা শুরু হয়ে গেছে, আরে সর্বপ্রথম দায়িত্ব হল বাঘাবাগির কথা, বড় ভাই বা যেই দায়িত্বশীল তার প্রথম দায়িত্ব কি, সবাই রে ভাগ করে যার যার অংশ তারে বুঝে দেওয়া, এটা হলো তার প্রথম দায়িত্ব। বাপ মরে গেল এখনই যদি বাঘাবাগি করে মানুষে কি বলবে, আরে আল্লাহ কি বলবে এটা দেখো না তুমি, মানুষে কি বলবে, আজকে তোমার ভাগ করার মন মানুষে তো আছে, হইতে পারে যে বাবা মরে গেলে কিছুদিন যাওয়ার পরে যখন বাবারে ভুলে দেবা তখন ভাগ করাও ভুলে দেবা, যার হক তারে দিবা না। আর আমার রসুল বল অনেক নাবালেক বাচ্চাও থাকে, থাকে না নাবালেক মেয়ে নাবালেক ছেলে থাকে না, মানুষ যদি নাবালেকের খাবার জিনিস কোনো ব্যক্তি খায় তাহলে রসুল বলেন সেই ব্যক্তি তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকেইল। কি ঢুকেইল? এই যে আমাদের সমাজে বর্তমানে যে খাওয়ায় দেয়, খাওয়ায় দেয় কি দিয়া, মুর্দারের টাকা দিয়া, অথচ ইতিম বাচ্চা নাবালক বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে তো তারও তো অংশ গেল না, মুর্দারের টাকা গেল মানে কি, এখন তো মুর্দার মালিক নাই, মালিককে সবাই মালিক, সবারই মালিক। এই জন্য যেই ঘরে নাবালেক ছেলে মেয়ে থাকবে সেই ঘরে দাওয়াত দিলে বিরিয়ানি যতই সুন্দর পাকুক খাবেন না। রসুল বলেন জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢুকলো।
কি
কথা বুঝছিল? আমার কথা না, রসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হুজুর আমাদের দাওয়াত খাইতে দিবেন না? আর দাওয়াত খাইতে দিব না তা তো বলিনি, ওই বড় ছেলে সে তার অংশের থেকে খাওয়াক। আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আপনাদের দাওয়াত সে যা খরচ হয় তার অ্যাকাউন্টে লিখে নিক, যখন বাগাবাগি করবে তখন তার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, গরিবদের থেকে এতিমদের থেকে যাবে না, যা আছে। আমরা খাওয়া নিষেধ করি না, জাহান্নামের আগুন খাইতে নিষেধ করি। কথা কি বুঝতেছেন আপনারা? খাইতে নিষেধ করলাম না, জাহান্নামের আগুন খাইতে নিষেধ করলাম, জাহান্নামের আগুন খাইতে নিষেধ করলাম। তো যাই হোক আমার ভাই দোস্ত, এই পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিসের আগে আমাদেরকে গনিমত মনে করতে হবে। আর এইভাবে যদি আমরা চলতে পারি আমরা দামি হয়ে যাব, আর এইটা যদি মূল্য না দেই তাহলে দাম থাকবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আল্লাহ হেফাজত করেন, এই পাঁচ জিনিসের মূল্য দিয়া দামি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। দুরুদ শরীফ পড়ে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমি নিজেও একটু অসুস্থ, আমার কিডনির পয়েন্ট অনেক বেড়ে গেছে, যার কারণে দুর্বলতা তো আছেই। আল্লাহ পাকের নিকট দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত দিনের কাজ, কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম, দুই তিন জায়গায় প্রোগ্রাম প্রতিদিন। আজকে যে নারায়ণগঞ্জ প্রোগ্রাম, কালকে ওরকম কয়েক জায়গা প্রোগ্রাম। তো ডাক্তারদের হিসেবে তো ডায়ালিসিস, আর ওর ভিতরে গেলে তো চিন্তা করেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মুশকিল হয়ে যায়। আল্লাহর নিকট দোয়া করতেছি, আপনাদের থেকেও দোয়া চাই, আল্লাহ পাক যেন এর থেকে হেফাজত করেন। যদ্দিন আল্লাহ তাআলা দুনিয়া হায়াত দেন, সুস্থতার সাথে আল্লাহ হায়াত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মদ সালাতান তুনজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত রাহিমিন আয় মালায় পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ নফস সাধনে ধোকায় করছি, আল্লাহ আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের যার যে পরিশানি আছে দূর করে দেন, যার যে হাজত আছে আপনি পুরো করে দেন। আল্লাহ যারা যে কোনো রোগে আক্রান্ত তাদেরকে আপনি শিফা নসিব ফরমান, সুস্থতা নসিব ফরমান। আল্লাহ যে পাঁচটা জিনিসের কথা আপনার রসুল বলছেন, ইকতানিম খামসান কবলা খামসিন, আল্লাহ এই পাঁচটা জিনিসকে গনিমত মনে করা, এর মূল্যায়ন করার তৌফিক আমাদের সকলকে আপনি নসিব ফরমান। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আজির এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদশা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সাথে মাদশা আছে কবুল ফরমান। আল্লাহ যারা এর সাথে জড়িত আছেন, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, তাদেরকে আপনি দুনিয়াও দিয়ে দেন, আখেরাতও দিয়ে দেন। আল্লাহ আমাদের এই মসজিদের হাজিরিকে কবুল ফরমান, নামাজকে কবুল ফরমান, টুটা ফুটা যাই আমল আমাদের থেকে হইতেছে আপনি মেহরবানি করে কবুল ফরমান। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين الحمد لله رب العالمين